দিলেন খুদা মহান ঘরে ঘরে রমজান, দিলেন খুদা মহান ঘরে ঘরে রমজান, দিলেন খুদা মহান ঘরে ঘরে রমজান, দিলেন খুদা মহান ঘরে ঘরে রমজান।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার ঘরে ঘরে রমজান এই অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে, মাদানী মুন্নাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আজ আমরা আলহামদুলিল্লাহ এক জায়গায় আসলাম, আর এসে একটি জায়গা খুব সুন্দর ভালো লাগলো, তো মাদানী মুন্নাদেরকে নিয়ে অনুষ্ঠানে বসে গেলাম। এখানেই একটা গল্প এদেরকে শুনিয়ে নিই, একটি ঘটনা এদেরকে শুনিয়ে নিই। আসলে মজার কথা শোনার জন্য, ভালো কিছু শেখার জন্য এক নীরব জায়গার প্রয়োজন হয়। যখন আপনি কাউকে নীরব জায়গাতে কোনো কথা বলবেন বা তাকে ভালো পরামর্শ দিবেন, তাকে বুঝাবেন, ওই ব্যক্তি অতি তাড়াতাড়ি ওই কথাটা নিজের মধ্যে নিতে পারে। যদি কেউ দুঃখিত থাকে, বাবা মারা গেছে বা মা মারা গেছে, আপনি যদি তাকে এরকম নীরব জায়গাতে নিয়ে আসেন, এসে তাকে যদি বুঝান যে ভাই, বিপদ বা মৃত্যু এগুলো তো আল্লাহ তালার পক্ষ থেকে, ধৈর্য ধারণ করেন, নামাজ আদায় করেন, আল্লাহ তালার দরবারে দোয়া করেন, অতি তাড়াতাড়ি সে এই কথাটা বুঝে নিবে। আর যদি বেশি মানুষের মধ্যে একটু যাই ঝামেলা বেশি, আওয়াজ বেশি, এখানে যদি বুঝান না, তো সে এত তাড়াতাড়ি আপনার কথাটা নিতে পারে না, তার কারণ একটু ইজি থাকতে হয়। দর্শক, যখন আমরা এখানে আসলাম, হয়তো বা আসার আগে চিন্তাও ছিল না যে এখানে মাদানী মুন্নাদেরকে নিয়ে বসে যাব, এসে দেখি আলহামদুলিল্লাহ, দেখেন এক পরিবেশ এখানে সুন্দর, এদেরকে নিয়ে বসে গেলাম অনুষ্ঠান করার জন্য। আসুন আমরা শুরুতে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। আমরা কে চাই যে আমি দুরূদ শরীফ পাঠ করি আর আমার দুরূদ আমার নবীর নিকট পৌঁছে যাক? কে চাই আমরা? এটা সবাই চাই। আচ্ছা, আরেকটা হাদিসে কারিমা আপনাদেরকে শুনাই, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, একজন ফেরেস্তা আছে, আল্লাহ তাবারক ও তাআলা একজন ফেরেস্তাকে নিয়োগ করেছেন। ওই ফেরেস্তার কাজ হলো, যেমন ধরেন কি, আমি দুরূদ শরীফ পাঠ করছি এখন, তো আমার নাম আর আমার বাবার নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করেন, তাকে জমা করান, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি অমুক জায়গাতে থেকে তার বাবার নাম এটা, তার নাম এটা, আপনার উপরে এতবার দুরূদ শরীফ পাঠ করেছে। আচ্ছা, যদি আমার নবী দেখেন যে আমার উম্মত আমার উপর দুরূদ শরীফ পাঠ করেন, তো আমার নবী খুশি হবে না? খুশি হবে, তাই না? তো আমরা কারা কারা নিয়ত করি, ইনশাআল্লাহ যেখানেই থাকি না কেন আমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবো, ইনশাআল্লাহ তাআলা। দুরূদ শরীফ পাঠ করা এত কষ্টের কাজ না, দুরূদ শরীফ পাঠ করা এত মুশকিল না, একদম আসানি কাজ। আপনার হাতে তসবি নিবেন, এখন তো অনেক সুন্দর তসবি বেরোইছে, আগে তো শিকলে গাঁথা ছিল না এরকমের, তো এখন কাউন্টিং বেরোইছে, ওয়ান টাইম হাতের মধ্যে এরকমের প্যাচ লাগানো যায়, এরপর হাতের মধ্যে নিবেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, টিপতে থাকবেন, দেখবেন রুকনে সুরা আব্দুল হাবিব আত্তারি ভাই, ইনিও একটা প্রোমো বের করছে, একটা অ্যাডভার্টাইজ দেয়, গাড়ির মধ্যে উনি ড্রাইভ করছে, অর্থাৎ গাড়ি চালাচ্ছেন, হাতের মধ্যে একটা তসবি আছে, ওখানে বসে বসে আল্লাহ তাআলার জিকির করা যায়। তো আমরা যদি চেষ্টা করি, যেখানেই থাকি না কেন, হয়তো গাড়ি চালাই অথবা কাজ করি, আপনারা তো এসব করেন না, আপনারা তো মাদ্রাসায় থাকেন, কেউ স্কুলে থাকেন, কেউ বন্ধু বান্ধবের সাথে আড্ডায় থাকেন, কেউ বাস নিজের হাতের মধ্যে একটা তসবি নিয়ে নিলাম, আমার নবীর উপরে সবসময় দুরুদ শরীফ পাঠ করে থাকলাম, ঠিক আছে না? আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা সবাই মহাব্বতে একবার দুরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ভালো নিয়ত করিনি, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। আমরা এখানে অনেক কিছু শিখব, অনেক জ্ঞান অর্জন করব, আর এর পূর্বে দুরুদ শরীফ পাঠ করব না এমন তো হয় না। কি কি নিয়ত করা যায়, ভালো নিয়ত, দুরুদ শরীফ তো পাঠ করে নিলাম, ভালো নিয়ত কি করা যায় আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, যাতে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যান, সওয়াবের উদ্দেশ্যে, যেন এই আমরা যে ইলমে দিন শিখব, যা কিছু শিখব, এখান থেকে যেন আমরা সওয়াব অর্জন করতে পারি আর দিনের প্রচার করার জন্য। যেমন ধরেন গিয়া একটা ঘটনা আজকে আমরা শুনবো, যেই ওয়াকিয়া হাদিসে মোবারকা শুনি, এগুলো কি করব আমরা অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেব, এতে কি হবে, দিনের প্রচার হবে, ঠিক আছে? তো এই ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশ গ্রহণ করবো ইনশাআল্লাহ। দর্শককে বলবো, আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার বোনকে, ছোট যারা আছে তাদেরকে ডাকুন আর তাদেরকে উৎসাহ দেন যে তোমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ঘরে ঘরে রমজান, তাদেরকে সাথে নিয়ে আপনি অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা, তারাও খুব খুশি হবে, আনন্দ পাবে, অনেক কিছু তারা শিখতে পারবে। আজ একজন আল্লাহর ওলির একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। আমরা অনেকেই ছোট, আমরা সবাই ছোট এখানে, দর্শকের মধ্যে অনেক বড় আছে, আমি বড় আছি, আর আমার দর্শকও কিছু বড় আছে, আপনারা তো সবাই ছোট। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা, আমরা সবাই এনার নাম শুনছি আগে, আবার অনেকে আমরা বাংলাদেশে তাকে শর্ট নামে চিনি, কি নামে, খাজা বাবা, তাই আছে না? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদেরকে মানি, তাদের জীবনী শুনি, তাদের আখলাক মোবারক শুনি, আমরা তাদেরকে অনুসরণ করার চেষ্টা করি, তাই না? খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি তাআলার মাজার শরীফ কোথায় জানেন? আজমির শরীফে। কোথায়? আজমির শরীফে। আলহামদুলিল্লাহ, যদি কখনো যান তো দেখবেন আমার খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি তাআলার মাজার শরীফ, মানে মানুষ আর মানুষ, এত মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষ। আপনি উরুসের সময় যাইলে তো জায়গা পাবেন না কোনো, উরুস ছাড়াও মানে ঢোকা যায় না, এত ভিড় থাকে, এত সুন্দর আয়োজন থাকে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিক আমার খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি তাআলার মাজার শরীফে যাওয়ার। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলার ছোটবেলার একটি ঘটনা আপনাদেরকে আজকে শোনাবো। আমরা ছোট আছি, আমরা কি করি, ঈদের দিনের সকালবেলা উঠি ঘুম থেকে, জানি না কোন এলাকায় কেমন সিস্টেম আছে, আমার আইডিয়া থেকে আমি বলতেছি আপনাদেরকে, ফজরের পরে ঘুম থেকে উঠি, উঠে ব্রাশ করি, এরপরে বাবা নতুন কাপড় কিনে দেয়, এগুলো নিয়ে গোসল করতে যাই, গোসল করি, সুন্দর ফ্রেশ হয়, একেবারে ইজিভাবে আধা ঘন্টা লাগে, আজকে ঈদের দিন ভালো মতো গোসল করতে হবে, সাবান দিয়ে অনেকভাবে গোসল করি, এরপরে নতুন কাপড় পরিধান করে, কিছু মিষ্টি ঘর থেকে খেয়ে, এরপর ঈদের ঈদ মাঠে যাই, কেন, ঈদের নামাজ আদায় করতে। ঠিক খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার ছোটবেলায় এটাই হয়েছে, ঈদের দিন সকালবেলা উঠে নতুন কাপড় পরিধান করলেন, পোশাক, এরপরে ঈদের ময়দানে নামাজ আদায় করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে কি হলো, দেখেন আমাদের বেলা এরকমের হতে পারে, রাস্তার মধ্যে কি হলো, একজন অন্ধ শিশুর সাথে দেখা হলো, একটা বাচ্চার সাথে দেখা হলো, যার চোখ ছিল না, চোখ না থাকলে কি বলে, অন্ধ বলে না? তো এরকমের একটা বাচ্চার সাথে দেখা হলো যার চোখ ছিল না, আর ওই বাচ্চাটার অবস্থা এমন ছিল যে তার শরীরের মধ্যে যে কাপড় ছিল এগুলো ফাটা চিরা কাপড় ছিল, একদম ময়লা, আধোয়া যেটাকে আমরা বলি, এবার কাপড় ফাটা চিরা ছিল, এরপরে আরো একদম গরিব যে হাল থাকে না, এরকমের ছিল, মনে হচ্ছে এর কেউ নেই, এরকমের এক গরিব, এরপরে অন্ধ রাস্তার পাশে দেখা হলো। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলাই, দেখুন ছোটবেলা থেকেই মানুষের দয়া করার প্রতি, মানুষের প্রতি এহসান করা, এরপরে মানুষের খেদমত করা বা মানুষের বিপদে এগিয়ে আসার কেমন এক মন মানসিকতা ছিল। এখন আমাদের কি হয়, আমরা যদি দেখি আমার প্রতিবেশী কোনো ভাই ভালো কাপড় পরতে পারে না, আমরা কিন্তু তাকে আরো কষ্ট দেই, কি বলে কষ্ট দেই, সবাই এর থেকে আমরা আলাদা হয়ে যাই, দূরে সরে যাই, এর কাপড় চোপড় ভালো না, এর আমার সাথে নেওয়া যাবে না, হয় না এরকমের? যদি আমাদের প্রতিবেশী কোনো গরিব বন্ধু থাকে আমাদের আমাদের এলাকার মধ্যে, আর যদি আমরা চার পাঁচজন কোথাও যেতে চাই, আর যদি ওই ছোট বাচ্চাটা গরিব আমাদের সাথে যেতে চায়, তো আমরা কি বলি, না তোমাকে নেওয়া যাবে না, তোমার কাপড় চোপড় ঠিক নাই, পায়ে জুতা নাই, ঠিক মতো মাথা আছড়াও নাই, তুমি গরিব হলে যা হয় একটু অবহেলিত থাকে সমাজের মধ্যে, তো তার সাথে কেউ চলতে চায় না। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তালালের চরিত্র মোবারক কেমন ছিল? যখন রাস্তার মধ্যে ওই অন্ধ বাচ্চাটার সাথে দেখা হলো, অন্ধ একটি ছোট্ট বাচ্চার সাথে দেখা হলো, তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তালালাই নিজের যে নতুন কাপড় ছিল ঈদের নামাজে যাওয়ার জন্য, এই নতুন কাপড় নিজেরটা এই অন্ধ বাচ্চাকে পরিয়ে দিলেন, আর নিজে অন্য কোনো কাপড় আবার পরিধান করলেন। এরপরে সুন্দর মতন ওর বাচ্চাটা নতুন কাপড় পরিয়ে দিয়ে মাথা আশ্রয় দিলেন, এরপরে ভালো মতন এর হাত পা ধোয়ার ব্যবস্থা করলেন। অর্থাৎ যেভাবে তিনি ঈদগায় ঈদের মাঠে নামাজ আদায় করার জন্য যাচ্ছিলেন, ঠিক ওই পরিবেশে ওই গরিব বাচ্চাটাকেও সে তৈরি করলেন। নিজের পোশাক নতুনগুলো ওই অন্ধ বাচ্চাটিকে দিয়ে দিলেন, আর নিজে অন্য পোশাক পরলেন। এরপর তার হাত ধরে ঈদগাহ ময়দানে নিয়ে গেলেন। আচ্ছা একটু ভাবুন তো, এরকমের কাজ কোন ব্যক্তি দ্বারা হওয়া সম্ভব যার মধ্যে আল্লাহ তাবারক ও তাআলার দয়া আছে? যার মধ্যে আল্লাহ তাবারক ও তাআলার দয়া আছে সেই ব্যক্তি পারে নিজের পছন্দের জিনিস অন্যকে বিলিয়ে দিয়ে সে ওই ব্যক্তিকে একটু সমাদর করার জন্য, তাই না? খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা ছোটবেলা থেকেই গরিবের প্রতি খেয়াল রাখা, মানুষের মুসলমানদের প্রতি খেয়াল রাখা বা একটু উপকার করা, এই মন মানসিকতা নিয়েই যখন সে বেড়ে উঠছিলেন, এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাবারক তাআলা তাকে এমন ক্ষমতা দান করেছেন, দেখুন হিন্দের মধ্যে ভারতের মধ্যে তিনি যখন আসেন, আমরা সবাই জানি 92 লক্ষ অমুসলিমকে কালেমা শরীফ পাঠ করিয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে তার একটা চিন্তাধারা কেমন ছিল, একটু ভিন্ন ধরনের চিন্তা ছিল, সাধারণ বাচ্চাদের মতো তার চিন্তাধারা ছিল না, অন্য রকমের ছিল। এখন যদি আমরা ঈদের দিন সকালে নামাজের জন্য বের হই ঘর থেকে, আর যদি রাস্তায় প্যাক থাকে, অর্থাৎ বৃষ্টির কারণে যদি কাদা হয়ে যায় রাস্তায়, তো আমার পাশে যদি আমার এলাকাবাসীর কোনো সন্তান থাকে বা ভাই ব্রাদার থাকে, বন্ধু বান্ধব থাকে, নতুন পোশাক পরছি, এই আস্তে হাঁটবি, তোর পায়ের প্যাক যেন আমার গায়ে না আসে, আমার কাপড় নষ্ট হবে, তাই না? খারাপ আচরণ করি। আর যদি কোনো রকম কারো কারণে কারো জন্য আমার কাপড়টা ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কি করবে তখন? মনে হয় বা শুরু হয়ে যাবে রাস্তার মধ্যেই, একটা কিছু শুরু হয়ে যাবে, এরকমটা করা ঠিক বলেন না? আল্লাহ তাবারক তাআলার ভয় রাখা উচিত। যদি আজকে আমরা মানুষের প্রতি দয়া করতে না পারি, আজকে যদি আমরা ছোটখাটো বিষয়গুলো নিয়ে অন্যের প্রতি অত্যাচার করি, আমরা কি ভুল করি না? আমাদের কি ভুল নেই? কি বলেন, আপনার ভুল নেই? আমাদের আমাদের ভুল আছে। আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতেছি বা স্কুলে পড়তেছি, আমাদের হাজারো ভুল আছে, তারপরও কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে মানুষ আমাদেরকে মারে না। কিন্তু এখন আমাদের সাথে যদি কেউ ভুল করে, তো আমরা কি করি? তাদের উপর চড়াও হই, তাদেরকে মারার চেষ্টা করি, তাদের থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, এরকমের কখনো করা যাবে না। দেখুন একটি ঘটনা আরো আছে এরকমের অন্যের প্রতি দয়া করার ব্যাপারে। এক লোক কাজ থেকে বাসায় আসলো। আছেন অনেকে কাজকর্ম করে, কেউ খেতে কাম করে, কেউ অফিসে কাজ করে, অন্যের কাজ করে, তো কাজ শেষ করে বাসায় আসলো, এসে বলল আমাকে খাবার দাও, তো খাবার দিল, খাবারের মধ্যে লবণ বেশি হয়েছে। আপনারাও করছেন মনে হয় কেউ না কেউ, যদি কখনো খাবারে লবণ বেশি হয় উত্তেজিত হয়ে যায় মানুষ, কেন বেশি হলো, সারাদিন পরিশ্রম করে বাসায় আসছি, এখন ওরে মা খানার মধ্যে এত লবণ বেশি কেন দিছো তুমি বলো, মাকে ধমক দেয়, এ খানা খাবো না আমি, এত লবণ বেশি কেন হলো খাবারের মধ্যে, এটা খাওয়া যায় না, খাওয়ার উপযুক্ত নয়, এভাবে ধমক দেয় মাকে সন্তান। কিন্তু ওই ব্যক্তি কি করলো, তার স্ত্রীকে খাবার যখন সামনে দিল, তো মুখে দেওয়ার সাথে সাথে দেখে লবণ বেশি হয়েছে, তো একবার তার অনেক রাগ আসছে, কার মতো? আমার মতো, যে ঘরে গেলাম আর মা অথবা বোন আমাকে খাবার দিল কিন্তু খাবারে অনেক লবণ বেশি, অনেক রাগ, কেন এমন হয়েছে, খাওয়া যায় না, এত পরিশ্রম করে ঘরে আসলাম, অনেক দিন থেকে মাদ্রাসার মধ্যে, অনেকদিন পরে বাসায় আসলাম, এখন খাবার দিয়েছ, খাবারের মধ্যে লবণ বেশি, বা এই 4টা পর্যন্ত স্কুল থেকে ক্লাস করে আসলাম, এখন খাবার খেতে বসবো, তাও শান্তি নেই, আমার মতো রাগ আসলো, অনেক রাগ আসলো ওই ব্যক্তির। আবার একটু পরে শান্ত হয়ে গেল, মনে মনে ভাবলো আমার স্ত্রী একটু ভুল করছে, তরকারিতে লবণ বেশি দিয়েছে, এখন তাকে মারলে তো মারতে পারি, আমার হাতে শক্তি আছে, আমার ক্ষমতা আছে, সে আমার অধীনে, আমি চাইলে তাকে মারতে পারি, কিন্তু আমি যে অনেক ভুল করি আল্লাহ তালার নাফরমানি করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, মাওয়ার খেদমত করি না, কোরআন পাকের তেলাওয়াত করি না, এরপরে আরো কত নাফরমানি করি, যদি আল্লাহ একটা দোষের কারণে আমাকে আটকিয়ে দেন তখন কি হবে? যখন তার মাথার মধ্যে এটা আসলো, তখন সে আর তার স্ত্রীকে মারলো না, খাবার খেয়ে নিল। ওই ব্যক্তি ইন্তেকালের পরে কেউ তাকে স্বপ্নে দেখলো যে সে জান্নাতে আছে। কই আছে? জান্নাতে আছে। তো জিজ্ঞাসা করলো, ভাই আপনি জান্নাত কিভাবে পেয়েছেন? ওই ব্যক্তি বলল যে আমার তো এত নেক আমল নেই, আমি কোনো নেক আমল করতে পারিনি, কিন্তু একদিন কাজ শেষ করে যখন বাসায় আসলাম, আমি আমার স্ত্রী আমাকে খাবার দিয়েছে, খাবারে লবণ বেশি হয়েছিল, তো আমার অনেক রাগ আসা সত্ত্বেও আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি, কিচ্ছু বলিনি আমার স্ত্রীকে। এই যে আমি আমার স্ত্রীর প্রতি দয়া করলাম, এই দয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সব গুনাহকে মাফ করে দিয়েছে। দেখেন অবস্থাটা, দেখেন একটুখানি ক্ষমা প্রদর্শন করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে কেমন ভাবে মাফ করে দেয়। কিন্তু আমরা কি করি? আজকে দেখবেন যারা মাদ্রাসায় আছেন, যারা স্কুলে পড়েন, সবাই দেখবেন খালি একটু কিছু হয়েছে না ধাম লাগাই দিছে, একটু কিছু হয়েছে না মারামারি শুরু করে দিছে, একটু কিছু হয়েছে না স্যারের কাছে বিচার দিয়ে দিছে, একটু কিছু হইলো না ওস্তাদের কাছে বিচার দিয়ে দিল। হয় না এরকমের? অনেক হয়। তো দেখুন আমরা ছোট আছি, আমাদেরকে একটু ভালো মতো চলা উচিত, ভালো মতো থাকা উচিত, অন্যের প্রতি দয়া করা উচিত। কারো দোষ আছে, আমরা চেষ্টা করি তাকে বোঝানোর জন্য, ভাই এভাবে না, কাজটা এভাবে করলে ভালো হয়। কখনো যেন আমরা এটা না করি যে তার উপর রেগে গিয়ে তাকে মারধর করি। যেভাবে আমরা আল্লাহর ওলিদেরকে মানি, সেভাবে যেন আল্লাহর ওলিদের জীবনীটাও যেন আমরা অনুসরণ করি, যেভাবে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা ওই অন্ধ বাচ্চার প্রতি দয়া দেখিয়েছিলেন, আমরাও চেষ্টা করি মানুষের প্রতি দয়া দেখানো। ঠিক আছে ইনশাআল্লাহ। কারা কারা করবো? ইনশাআল্লাহ। ঝগড়া করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে আপনাদেরকে দুটি প্রশ্ন করা হবে, আশা করি যারা সম্ভব উত্তর দিবেন, সম্ভব না হলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আমরা সবাই জানি যখন রমজান মাস, যেহেতু আর রমজান মাসে আমরা তারাবি নামাজও আদায় করি, তাই না? তারাবি নামাজের হুকুম রয়েছে, তারাবি নামাজ আমরা 20 রাকাত আদায় করি। তো তারাবি নামাজের ফাঁকে ফাঁকে যে হাফিজ সাহেব খতম তারাবি আমাদেরকে পড়ান, তো ওই তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সেজদা করেন, তাই না? এটাকে বলা হয় কি বলে? সেজদার আয়াত। কোরআনুল কারিমের মধ্যে মোট সেজদার আয়াত কয়টা আছে কে বলতে পারবেন? শুধু হাত তুলবেন, বলবেন না, মাশাআল্লাহ অনেকেই বলতে পারেন, সুবহানাল্লাহ। আমরা শুনবো ইনশাআল্লাহ মাদানী মুন্না থেকে যে কোরআনুল কারিমের মধ্যে সেজদার আয়াত টোটাল কতটি আছে। আপনার নাম?
মোহাম্মদ শিপন আত্তারি।
মোহাম্মদ শিপন আত্তারি ভাই, যে কোরআনুল কারিমের মধ্যে কতটি সেজদার আয়াত আছে?
14টি।
সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে কতটি সেজদার আয়াত মনে থাকবে? ইনশাআল্লাহ। দেখেন আপনারা এখানে বসছেন, আপনাদেরকে এগুলো শিখাচ্ছি, কিন্তু দর্শক যারা আছে না, আপনাদের মধ্যে ছোট দর্শকও আছে, তাই না? বাচ্চারাও এই অনুষ্ঠান খুব মজা নিয়ে দেখে, এরা এখন ভাবতেছে ইস আমিও যদি যেতে পারতাম। অনেকে জানে 14টা সেজদার আয়াত আছে কোরআনের মধ্যে, এখন এরা কি বলে মনে মনে জানেন, যদি আমিও অনুষ্ঠান থাকতাম তো সবার আগে আমি হাত তুলতাম, আমি প্রশ্নের উত্তরটা দিতে পারতাম। দাওয়াত দিচ্ছি আপনাকেও, আসুন আপনি দাওয়াত ইসলামের মাদ্রাসায় ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। একদিন না একদিন আপনিও এভাবে অনুষ্ঠানে বসবেন, অনেক কিছু শিখবেন, আর এগুলো শিখে আমরা ইনশাআল্লাহ মানুষের মাঝে মানুষকেও শিখাবো মাদানী চ্যানেলের মাধ্যমে। আপনিও ভর্তি হয়ে যান, আপনি আপনার বাবাকে বলুন যে আমি দাওয়াত ইসলামের মাদ্রাসায় ভর্তি হব, এরপরে ওখানে কোরআনুল কারিম তেলাওয়াত শিখব, আলিমের দিন হব, এরপরে দিন ইসলামের খেদমত করব। আপনার মাকে, আপনার বাবাকে আপনি বারবার বলুন যে আমি স্কুলে পড়বো না, আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। কিন্তু যদি তারা রাজি না হয়, তাদের উপরে অন্য কোনো কিছু বলা যাবে না, তাদেরকে বারবার বুঝান যে আমি মাদ্রাসায় ভর্তি হব। সত্যি বলছি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখে দেখে অনেক ছাত্র মাদ্রাসায় ভর্তি হচ্ছে আগ্রহ নিয়ে, মা বাবা যদিও না চায় কিন্তু মা বাবাকে রাজি করায় কি আমি মাদানী চ্যানেল দেখছি, অনুষ্ঠান দেখলাম, অনেক ভালো লাগলো, আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাব। তো যে সকল বাচ্চারা এখন দেখছেন, আপনারা আপনার মা বাবাকে বলে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় প্রশ্ন, সবাই রেডি তো? দ্বিতীয় প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ তাআলা। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন বা সূরা নাজিল করেছেন, আমরা সূরার সংখ্যা শুনলাম কতটি, এরপরে পারার সংখ্যা শুনলাম কতটি আছে, মঞ্জিল কতটি আছে কে বলতে পারবেন? পারবেন? মঞ্জিল নাম কি আপনার?
মোহাম্মদ
শাকিল আত্তারি। ভাই আমাদেরকে এটা শোনাবেন কোরআনুল করিমের কত মঞ্জিল? জি
সাতটি।
সাত মঞ্জিল, সুবহানাল্লাহ। তার উত্তর সঠিক হয়েছে, কিন্তু আপনারা তো হাত তুলেন নাই, এখন তো জি বলছেন, বুঝতে পারছি। আপনারা এটা ভাবছিলেন আমি যদি সাত মঞ্জিল বলি যদি ভুল হয়, এই কারণে আপনারা হাত তুলেন নাই, তাই না? কিন্তু এ সাহস নিয়ে হাত তুলতে পারছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক মাদানী মুন্না থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব একটি নাতে রসুল শোনার জন্য। কোন মাদানী মুন্না শোনাবেন আজকে নাতে রসুল আমাদেরকে?
ভালোবাসি ভালোবাসি প্রিয়।
শাকিল আত্তারি ভাই আমাদেরকে নাতও শোনাবে।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আবু বকর উমর উসমান ওয়ালি, আবু বকর উমর উসমান ওয়ালি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে। হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনি, হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনি, পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি, পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
দর্শক শ্রোতা, কত সুন্দর নাতে রসুল আমরা মাদানী মুন্না থেকে শুনলাম, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আপনার সন্তানকেও শিখান, আপনার সন্তানও আপনাকে এই নাচ শোনাবে, আপনার সন্তানকে কোরআনে পাকের তেলাওয়াত শিখান, সেও আপনাকে তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে, আগামী অনুষ্ঠানে, আগামী কালই ইনশাআল্লাহ একই সময় আবারও আপনাদের সামনে উপস্থিত হব এই অনুষ্ঠান ঘরে ঘরে রমজান নিয়ে। আর সাথে থাকবেন মাদানী মুন্নারা, সে পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দিলেন খোদা মহান ঘরে ঘরে রমজান, দিলেন খোদা মহান ঘরে ঘরে রমজান, দিলেন খোদা মহান ঘরে ঘরে রমজান, দিলেন খোদা মহান ঘরে ঘরে রমজান।